বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিকের গল্প তৃতীয় পর্ব। তারানাথ চরিত্রটি প্রথম সৃষ্টি করেন পিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে বিভিন্ন গল্পের মধ্য দিয়ে চরিত্রটিকে জনপ্রিয় করে তোলেন পুত্র তারাদাস। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে তারানাথ, রামদুলাল ও শচীদুলাল। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি ঝন্টু। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প তৃতীয় পর্ব। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ।
বিকেলে তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্ঠকি ফল ভঙ্গন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে বাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল,
ও না, এগুলো বেশ ভালো তেলে বাজা পড়ে বুঝলে।
কিশোরী বলল,
সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তের আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথা দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয়?
তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল,
কথাটা তোমাদের পক্ষে সত্য বলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়।
বললাম, কেন, আপনার ব্যাপারে বৈশিষ্ট্যটা কি
আছে? তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা দুর্ভাবনা একটা অস্বাভাবিক অবস্থা। আমার সারাটা জীবনই কেটেছে নানা বিচিত্র ঘটনার ভেতর দিয়ে। সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিয়ে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে মোচ খেতে বাধে নেই।
পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগের কথা মনে পড়ে যাবার সুরে বলল,
মোচ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জুটে না। এ
কিশোরী বলল,
বেড়াতে গিয়েছিলেন?
আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া, গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড।
বললাম, গল্পটা হোক না বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল,
বছর কুড়ি আগের কথা, মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে, বাড়ি বসে ঘর তোর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি কবচ দিয়ে মুখ দেখে ভাগ্য গণনা করি, আয় মন্দ হয় না আবার খরচ হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনোদিন, দেবী বলেই দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না কিন্তু ধনীও হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকেলেন। কাঁচা পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গরমের চেহারা, পরনে এক দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে কতগুলো পাথর বসানো আংটি, চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন,
আপনি কি তারানাথ জ্যোতিষার নব?
আগে হ্যাঁ, কি দরকার বলুন।
ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন,
চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম।
বললাম, থাক হয়েছে, বসুন, কি চাই আপনার?
ভদ্রলোক বসে বললেন,
আমার নাম রামদুলাল মিত্র, কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসা পাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সাম্প্রতিক একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ সব বলিতে পারেন, আপনি বলুন দেখিনি আমার বিপদটা কি। কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো আমার জানা দরকার।
ব্যবসাদার লোকের মতো কথা বটে, আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়েও এখানে এসেছে। তবে মিথ্যে বেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আর আমার বলতে আপত্তি কি। বললাম,
বিপদ তো আপাতত আপনার তিনটে দেখতে পাচ্ছি। প্রথমত আপনার ব্যবসা হঠাৎ তাল খেয়েছে, তেমন কি না?
আগে হ্যাঁ, তারপর?
এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ করিয়ে পুজো করুন, আমার ব্যবসায় মোড় ফিরবে।
রামদুলাল বললেন,
আর?
আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি, বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন।
রামদুলাল বড় বড় চোখ করে বললেন,
ধন্য ঠাকুরমশাই ধন্য, শুনেছিলাম আর চোখে দেখলাম, কিন্তু তিন নম্বরটা কি?
বললাম,
বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন।
রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন,
কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান, অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপকে।
বললাম,
অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই, ঘরে মা লক্ষ্মী আছেন তো?
আগে তা আছেন,
তাকে নিয়েই সুখী হতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন।
আগে যা বলেছেন করব, এখন আমার এই বিপদ থেকে উদ্ধারের পথ বলে দেন।
খুলে বলুন।
রামদুলাল বললেন,
ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুরমশাই, বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন, খুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়ে রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই, বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি, বাড়ি কিনতে পারতাম কিন্তু সত্যি বলতে কি কলকাতায় বাড়ি করতেই ইচ্ছে করে না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পর ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা কত বছরের শেষের দিকে এক দালাল খবর আনলেন রাজপল হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে, নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে, সেখানে জমিদারের বাড়ি। জমিদার মারা গিয়েছেন, জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়, বাড়ি আরও রাখবে না, নাম মাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে।
বললাম,
কেন, কি হয়েছে?
আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে, কেনবার পর আমরা সবাই কটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম, প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয় চিৎকার করে উঠলেন, জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলা, কোনো খাঁজ বা কার্নিশ নেই, চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে। পরদিন সন্ধ্যার দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছিল, কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল,
বাবা বাড়ির বাইরে কে বসে কাঁদছে বলুন তো, মেয়ে ছেলের গলা মনে হলো।
কেমন সন্দেহ হওয়াতে তখনই চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে গেল, পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দিয়ে দেখি কোথাও কিছু নেই, পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল, সেখানে বসে এই ভরসন্ধ্যায় কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে, স্ত্রী লোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না কোথাও কিচ্ছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে, কেমন ভয় ধরে গেল। এসব কি কাণ্ড, এমন হওয়া তো ভালো কথা নয়। পরদিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর সচি আরো দুদিন থেকে গেলাম, প্রত্যেক দিন সন্ধেবেলা সেই কান্নার শব্দ শুনেছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মনে যেন কেমন বিষণ্ণ থাকে, বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক কাদা টাকা খরচ করে কেনা বাড়ি যাওয়া বন্ধ করলে তো পুরো হয়ে যাবে, অনেক শখের কেনা বাড়ি, এর কিছু উপায় হয়?
একটু ভেবে বললাম।
আমাকে একবার নিয়ে যেতে পারবেন সেখানে?
আজকে হ্যাঁ তা পারিব। আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন, আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু, আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্য মতো দক্ষিণা আমি দেব। কবে যাবেন বলুন?
আপনার কবে সুবিধা হয়?
পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব।
রাজবল হাট থেকে মাইল তিনেক দূরে মতিপুর গ্রাম বিকেল তিনটে নাগাদ গিয়ে সেখানে পৌঁছালাম। নিতান্ত পাড়াকা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বাড়ি, একটা ভেতর মহল, সব মিলিয়ে প্রায় 30-24 খানা ঘর। কাছাকাছি অন্য কোনো বসতি নেই, মূল গ্রাম কিছুটা দূরে। আদরপুরে রামদুলাল আর সচি আমাকে ভেতরে নিয়ে গেল, কিন্তু কি জানো, বাড়িতে ঢুকতেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব, চারিদিকের বাতাস যেন এবারে চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটা পাখির ডাক নেই, গৃহস্থের বাড়ি আমার শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রবণ হয়। ভূমিকম্প হওয়ার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে যেন উটের ওপর। সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তখনই হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি রামদুলাল আর সচি বৈঠকখানা এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল, এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরগি ইত্যাদি বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন হাড়ি থেকে একটা রাবড়ি বেরোলো, ভয় পেয়ে বললাম,
না আর না, অনেক হয়েছে।
রামদুলাল হাত জোড় করে বললেন,
আগে কি আর এমন আয়োজন, খুদকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা।
খাওয়া হলে রামদুলাল বলল,
একটা কথা বলবো?
কি?
কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যিই কোনো দোষ আছে?
আসল কথা না ভেঙে বললাম,
এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা।
সন্ধ্যার অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনেই বসেছিল রামদুলাল, দেখলাম তার মুখ মেশেই রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল,
ওই ওই শুনছেন সেই শব্দ?
বেশি করে বলবার দরকার ছিল না, কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ, স্ত্রী লোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। দূর থেকে আসছে শব্দটা, একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কাঁদছে কেউ।
বাবা,
দরজার কাছে সচি দুলাল এসে দাঁড়িয়েছে।
বাবা শুনছেন?
রামদুলাল কাঁপা গলায় বলল,
শুনেছি, তুই ভেতরে চলে আয়।
বললাম, ভয় পেও না, দাঁড়াও আমাকে একটা লণ্ঠন দাও তো।
চাকরটা ভয় পেয়ে চলে এসেছে, তার হাতে একটা হারিকেন, সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বললাম,
তোমরা এখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি।
কিন্তু দেখবোটা কি, লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের শব্দের উৎস ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকে এই শব্দটা আসছে, এ কি ব্যাপার। বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সুচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো, আমারও তাই হলো। আমি লণ্ঠন হাতে বেরোবার পট্টু পরেই কান্না থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি মন্ত্রতন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল,
ও কি ভয়ানক শব্দ, কি করে থামালেন ঠাকুর মশাই, ভাগ্যিস আপনি এসেছিলেন।
ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম, ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই, ওরা আমার ওপর ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাতের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নোকের মতো চালের ঘি, ভাত, ভেড়ার মাংসর কোরমা, রুই মাছের কালিয়া, তিন চার রকমের মিষ্টি। আমি বললাম,
করেছ কি, এত কখনো খাওয়া যায়? তা আবার ওই বিকেলের জলযোগের পর তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না।
রামদুলাল বলল,
আমার এই চাকরটি বড় ভালো রাঁধে, পাকা হাত, শুধু রান্নার জন্যই 60 টাকা মাইনে দিয়ে ওকে রেখেছি, আপনাকে রেঁধে ফেড়ে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম, আপনি না খেলে আমরা কষ্ট পাবো, এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন।
খাওয়ার গল্প বারবার করবো না, এই প্রসঙ্গে রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের ভাতটা একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানান বিচিত্র পথ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রিতে শুয়ে ঘুম আসে না, একে চাপা খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ের সেই সাধুর কথা মনে আছে তো, সেই বলে দিয়েছিল আমার এই ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল, এখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল 8টা হবে, বৈঠকখানায় বসে আছি, রামদুলাল গিয়েছে স্নান করতে, সুচি বাড়ি নেই, বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে, জমিদার শখ করে বানিয়েছিল, তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অব্দি দেওয়াল মোজেক করা, কানাইচা। সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে, পুকুরেও না সেই স্নান করা চলতো, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সব কিছু ব্যবহার করা চাইতো, রামদুলাল সেখানে স্নান করছে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে, তার মুখ ভয় বিকৃত, বেচারি হাঁপছে থকথক করে, স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে, কাপড় ভেজা, গায়ে জল, মোজবার সময় পাইনি। বললাম,
কি হয়েছে, ভয় পেলে নাকি?
রামদুলাল প্রথমটাতে কথাই বলতে পারে না, এই সকালবেলা কি দেখে এত ভয় পেল, ধমক দিয়ে বললাম,
কি হয়েছে বলবে কি না?
ও বলল,
আমার সঙ্গে আসুন।
পেছন পেছন গেলাম স্নান ঘরে, দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে কি দেখিয়ে রামদুলাল বলল,
ওই হয়েছে।
আপনারা শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প তৃতীয় পর্ব। আজকের গল্পের রামদুলাল চরিত্রে পাঠ করেছে কৃষ্ণ এবং শশীদুলাল চরিত্রে পাঠ করেছে সৌরভ। গল্প নির্বাচন ও সমগ্র পরিকল্পনায় দি টিম স্টোরি ওয়ার্ল্ড। শেষ হলো আজকের গল্প তারানাথ তান্ত্রিকের গল্প তৃতীয় পর্ব। ধন্যবাদ।